You're listening to Radio 4EB FM 98.1. The next program is in Bangla, the Bangladesh language.
For EBFM 98.1. The following program is in Bangla. আপনারা 4EBFM 98.1 থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। আমাদের পরবর্তী অনুষ্ঠান বাংলায় প্রচারিত হচ্ছে।
সুধী শ্রোতা মন্ডলী, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সাপ্তাহিক বাংলা অনুষ্ঠানে। আমাদের অনুষ্ঠান প্রচারিত হয় প্রতি বুধবার রাত 8:30 থেকে 9:30 পর্যন্ত 98.1 এফএম থেকে। আজকে প্রোগ্রামে প্যানেল অপারেশন করছি আমি অনন। আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছে নাদিম, তহিদ ভাই, ফারহান এবং মেলবোর্ন থেকে নাবিদ। নাবিদ হচ্ছে ফারহান আর আমার কাজিন, ও মেলবোর্ন থেকে ঘুরতে এসেছে, মেলবোর্নে পড়াশোনা করছে। তো ওর কিছু তিক্ত অভিজ্ঞতা নিয়ে আজকে আমরা আলাপ করবো। তো আজকের অনুষ্ঠানের টপিক আপনাদের জানেন, আমাদের প্রোগ্রামটা একটু আগোছালেই হয়। তো আমরা কথা বলবো ওয়ার্ল্ড কাপ নিয়ে, বাংলাদেশের রিসেন্ট ট্যুর অফ ইংল্যান্ড নিয়ে, প্লাস নাদিমের কিছু খবর আছে আর কিছু কমিউনিটি নিউজ নিয়ে এবং কিছু রিসেন্ট গান যেটা নাদিম কালেক্ট করেছে। হ্যাঁ, নাজিম ইউজুয়ালি পিক করে।
এগুলো সব শেষ হয়ে যাওয়ার পরে যদি হাতে সময় থাকে তাহলে তহিদ ভাই বিয়ে নিয়ে আমরা কিছু আলাপ করবো। এই ব্যাপারে ফারহান আমাকে সহায়তা করবে
অবশ্যই।
তো প্রথমেই আমরা বলি একটা আপনাদেরকে ওয়ার্ম আপ করার জন্য একটা গানে চলে যাই। গানটা নাদিম, প্রথম গানটা কার?
প্রথম গানটা ফুয়াদের গান, এটা লেটেস্ট একটা আনরিলিজ গান,
চলুন শুনি তাহলে।
Thank you.
আদিন গানটা কার ছিল রে?
গানটা ছিল ফুয়াদ ফিচারিং উপল এবং মাহের, এটা দীপ
খুব ভালো ছিল, কারণ বাংলাদেশের তো আমরা সবাই জানি বাংলাদেশ কেমন সকার পাগল, তো বাংলাদেশের অনেকেই শোনা গেছে যে ব্রাজিল নাকি যখন বাদ পড়ে গেল প্রায় 30-40 জনের মতো, এতগুলো হয়তো বানানো বাট সুইসাইড করছে মোস্টলি মেয়ে,
এটা প্রতি বছর আর কি এরকমই হয় শুনি যে লেস কিছু একটা পার্সেন্টেজ সুইসাইড করে,
তো ওই দিক থেকে বাংলাদেশের পারফরম্যান্স খুব একটা খারাপ না
আলহামদুলিল্লাহ।
এবার আমার মানে খুবই ভালো লাগলো বিশ্বকাপটা, কারণ আমি ছোটবেলা থেকে স্পেনের সাপোর্টার, তো
আমিও স্পেনের সাপোর্টার,
আমি অনন্ত ভাই ছোটবেলা থেকে বিআর খেলা থেকে
ফারান, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে ফারান কিন্তু সবসময় বিশ্বকাপ শুরু আগে বলে আসছে যে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন না হলে সে নেক্সট 2 বছর বিশ্বকাপ দেখবে না, তো যখন আর্জেন্টিনা বাদ পড়লো সে গেল নেদারল্যান্ড।
বিভ্রান্তিকর কথা তো না, প্লিজ বলো না কাউকে।
ব্রাজিল কে তো আমি একদমই পছন্দ করি না, ব্রাজিল খুবই ভুয়া একটা টিম,
ব্রাজিল আর্জেন্টিনা তো আসলে আমি সাপোর্ট করার মতো কিছু নেই, যদিও বাংলাদেশের যেমন তুহিদ ভাই, নাভিদ আছে, নাদিম ভাই এরা পাগলের মতো সাপোর্ট করে।
হ্যাঁ,
এদিকে আপনারা জানেন বোধ হয় যে তাহসিন হন্ডুরাসের সাপোর্টার ছিল এবং অনু আমাদের সবপ্রিয় অনু সে ছিল হচ্ছে প্যারাগুয়ের সাপোর্টার,
তো এই দুটো
তো তাহসিনের হন্ডুরাসের পারফরমেন্সে আমরা খুব আশাবাদী যে তারা অচিরেই মানে গ্রুপ পর্যায়ে থেকে বাদ পড়ে যাবে, মানে আসতেই পারবে না ফাইনাল রাউন্ডে, তো আমরা এই দোয়া করি।
যৌক্তিকতা আছে, কারণ ও খুব ভালো ডিফেন্ডার, তো ওর ইটালি সাপোর্টার হয়ে ঠিক আছে, তাসিন ভালো স্ট্রাইকার, হন্ডুরাসের সাপোর্টার কেন হলো?
জিজ্ঞেস করছিলাম, বললো ছোটবেলা থেকে নাকি হন্ডুরাসের সাপোর্টার।
আচ্ছা, তো ওয়ার্ল্ড কাপে আসলে আমার ফাইনাল টিম স্পেন 100 গোলে জিতছে,
আপনারা কেউ বিশ্বাস করবেন না প্লিজ, এটা পুরোপুরি চাপা।
স্পেনের সবচেয়ে ভালো জিনিসটা হলো 8 ম্যাচে 8 গোল করেছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন,
7 ম্যাচে 8 গোল।
আচ্ছা, এই ব্যাপারে আপনাদের একটা জিনিস বলতে চাই যে নাভিদ এই ব্যাপারে একটা দ্বিতীয় আপনাদেরকে বলবে, সাউথ আফ্রিকার একজন ভবিষ্যৎ বক্তা সে জন্য কি বলেছিল নাভিদ?
সে খেলার আগে অনেক সে খেলা শুরু হওয়ার আগে অনেক কিছু দেখলাম যে আপনার
গুডি গুডি চাল
কম্বিনেশন করে সে বলল যে নেদারল্যান্ড এবার চ্যাম্পিয়ন হবে,
খুব কনফিডেন্ট হবে না,
খুব কনফিডেন্ট ছিল। এবং আরো মজার খবর হচ্ছে যে সে 80 ডলার চার্জ করে মানুষদের কাছ থেকে, তো আমি চিন্তা করছি যে এই রেজাল্টের পরে তার এখন অবস্থানটা কোথায়, সে কি আদৌ এখন কি সেখানে আছে নাকি সে নেদারল্যান্ডে চলে গেছে, আমি সেটাই চিন্তা করছি।
তার একটা ক্রিটিক্যাল পোর্টফোলিও যেটা সবাইকে বলে ওর ক্লায়েন্ট অ্যাট্রাক্ট করার জন্য, সে 2000 এ যে Y2K যে ডিজাস্টার হওয়ার কথা সে সাকসেসফুলি প্রেডিক্ট করেছিল যে এটা কিছু হবে না,
কিন্তু সে এটা করেছিল কিন্তু 2001
এ, সে সাকসেসফুলি প্রেডিক্ট করেছিল 2000 এ Y2K তে কোনো ডিজাস্টার হবে না।
এখানে কিন্তু অক্টোপাস কিন্তু এবারেও কিন্তু
হ্যাঁ অক্টোপাস এক্স্যাক্টলি কি প্রেডিক্ট করলো না, অক্টোপাস স্পেন ক্রিকেট ইটস রিয়েলি কিন্তু এখন অক্টোপাসের জীবনে টানাটানি,
না অক্টোপাসের জীবনে টানাটানি হওয়ার পর তাকে এখন পাঠিয়ে দেওয়া হয়েছে সেই পুরনো
সিমোনে, খাচ্ছে না এখন আর,
না তাকে খাওয়া হবে না, জার্মানির প্রেসিডেন্ট মানে প্রতিবাদ জানাচ্ছে,
জার্মানির প্রেসিডেন্ট ওকে কালামারি বানা খাইতে চাইছিল।
আরেকটা মজার ব্যাপার আমি দেখলাম আজকে ফেসবুকে, সাইকিক যেটা বলা হচ্ছে পল সাইকিক অক্টোপাস তাকে নিয়ে একটা গ্রুপ খোলা হয়েছে, এবং দেখলাম যে এখানে হাজার হাজার
তোমার
প্রিয় টিম কোন ছিল? তুমি তো খেলার খুব নেদারল্যান্ড, তুমি পরে বললাম ইয়া
আগে তো ব্রাজিল ছিল,
তুমি তার আগে ছিলে না সাউথ আফ্রিকা?
না।
আচ্ছা ঠিক আছে,
মানে তুখোর তীক্ষ্ণ খেলা সম্পর্কে যে ব্রেইন,
তুই ভাই কিন্তু প্রিয় খেলা ছিল যেমন সাউথ আফ্রিকা, সেই খেলাটার কথা তোর মনে আছে যে পুরো খেলার মধ্যে তার পোস্টে একটাই শট নিছে এবং যে খেলোয়াড়টা সেই শটটা নিছিল শট নেওয়ার সময় তার পায়ে এত দূর উপরে উঠছিল, এত দূর উপরে সে পাহাড়ে ছিল যে তাকে ইঞ্জুর্ড অবস্থায় বাইরে নিয়ে যাওয়া হয় কাছে করে।
তাদের
কিন্তু উচিত হচ্ছে 4-4-4 বেসিসে খেলা,
চারজন গোলকিপার,
আমি বুঝলাম না যে কেন তিনি বললো, যাই হোক তো এইটা তো আপনি বললেন, আমি বুঝি নাই কেন আপনি বলছিলেন
রেফারি সমিন
করছে।
Oh,
শ্রোতা মন্ডলী, আমাদের অনুষ্ঠান প্রচারিত হয় প্রতি বুধবার রাত 8:30 থেকে 9:00 পর্যন্ত রেডিও 4AB 98.1 FM বেতার তরঙ্গ থেকে। তো আজকে আমরা অনুষ্ঠানে আমরা এখন যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এয়ারপোর্ট ব্লান্ডার। কেন সেটা আপনাকে আপনাদেরকে নাবিদি বলবে।
হ্যাঁ আনন্দ ভাই, আজকে আসলে একটা তিক্ত এবং হয়তো সুখকর একটা অভিজ্ঞতা হলো আজকে। তো আমি একটু পিছনটা বলি, তা আজকে আমার আসলে মেলবোর্ন ব্যাক করার কথা। তো আমি সেই বুঝে আজকে টিকিট করলাম অনলাইন থেকে। তো আমি জানি যে 14 তারিখে আমার রাত 8টার সময় আমার ফ্লাইট। তো আমি সেই বুঝে আজকে সবার কাছে বিদায় বিদায় নিয়ে গতকাল ভালো মতো খাওয়া দাওয়া করে আজকে রওনা দিলাম। তো যে চেক ইন করতে যেয়ে দেখি টিকেটে দেখলাম লেখা 13 তারিখ। আমি একটা দিন যে কোথায় উধাও করে ফেললাম আমি এটা বুঝলাম না। তো সুখবর স্মৃতিতে মানে এখানে ভালো দিকটা হচ্ছে যে আপনাদের সাথে হয়তো আরো কয়েকদিন হয়তো থেকে যাওয়ার এত সুযোগটা পেলাম,
আজ রেডিও প্রোগ্রাম করার চান্সটা পেলি,
আর এসে এই যে রেডিওতে চলে আসলাম। তো এটা একটা মজার একটা অভিজ্ঞতা এখনো পর্যন্ত,
সাপে বর হলো আর কি। তারপরে আর কোন অভিজ্ঞতা সেটা পুরাই তিক্ত।
এখন
আরেকটা কি জানি বলতে চাচ্ছিলি তুই,
একটা অভিজ্ঞতা আছে সেটা অবশ্য আমার মানে আমাদের মানে আমার ফ্যামিলির লাইফে মানে একটা পুরো আমাদের বাবা মার জন্য একটা বিশাল একটা অভিজ্ঞতা ছিল। তখন আমি খুবই ছোট, 2 বছর বা এরকম হবে, আমার বাবা আর কি চিটাগাং থেকে ঢাকায় প্লেনে ব্যাক করবে। তো উনি কোনো কারণে ফ্লাইটটা মিস করে, মানে পৌঁছাতে এয়ারপোর্টে দেরি করে। তো অনেক বলে টলেও সেই ফ্লাইটটা উনি আর ধরতে পারলো না। তো যখন উনি আবার এয়ারপোর্ট থেকে ফেরত আসছে তার একটু পরে শুনে যে এয়ারলাইনটা ক্র্যাশ করে ঠিক ওঠার 10 মিনিট পরে, এবং ওইখানে যতজন যাত্রী ছিল সবাই মারা যান, এবং একমাত্র যাত্রী যে বেঁচে গেছেন সে হচ্ছে আমার বাবা। তো সেটা আর কি একটা বিশাল ব্যাপার আমাদের,
মিরাকল।
আশা করি আমার জন্য এটা এরকম একটা ভালো কিছু হতো নিয়ে আসবে এটা আজকে।
লেটস হোপ ওই প্লেনটা ক্র্যাশ না করে ফর for the sake of the people who are catching their flight. এবং আমার experience আমার experience না, আমার বাবার best friend তার মেয়ে তোর দিল্লিতে পড়াশোনা করে। তো দিল্লিতে পড়াশোনা করে সে দুবাইতে থাকে আঙ্কেল আন্টি। তো দুবাই থেকে হলিডে কাটায় দিল্লি চলে যাচ্ছে পড়াশোনা করার জন্য। তো ওই রিসেন্টলি একটা প্লেন ক্র্যাশ হলো না ইন্ডিয়াতে, 7 জন বেঁচে ছিল সবাই মারা গেছে। তো 7 জনের মধ্যে ওই মেয়েটা একজন। ও হাউ শি সার্ভাইভ, প্লেনটা যেখানে ভেঙে গেছে যেখানে ক্র্যাক করছে মানে ল্যান্ড করার পরে মাঝখান দিয়ে ক্র্যাক করছে, লাকিলি শি ওয়াজ সিটিং রাইট নেক্সট টু দ্য ক্র্যাক। ওই যখন ভেঙে গেছে প্লেনটা ও জাম্প করছে প্লেন থেকে, 7 জন জাম্প করছে, যে 7 জন জাম্প করছে ওই 7 জন বেঁচে গেছে। আমি যেটা সবাই নাইটমেয়ার, আমি সব চিন্তা ভাবনা করে সব চেকলিস্ট বানায় সবকিছু নিছি, হাফ ওয়ে থ্রু দ্য এয়ারপোর্ট চেক করলাম চেকলিস্ট, আবার চেক করি যে পাসপোর্ট নেই। তো এটা খুবই লাকিলি হয়তো আর পরে আর একটু আগে টের পাই গেছি, আরটু পরে পরে খুবই সামনে ডিজাস্টার্স। নাদিম তোর কোনো ঘটনা হয়েছে নাকি?
আমার ঘটনা তো তোর উপরে তো বেশ খারাপ হতো। আপনারা মধ্যে আমি আমরা সবাই গেছিলাম আর কি ফিজিতে আমরা ঘুরতে। আমরা যখন ফিজি থেকে যখন আসলাম তো অনন সেলিনা জুনু দেখলাম ওদের সবাই, ওরা সুন্দর করে মানে ওরা সাইডে গেল, তো বের হয়ে গেলো। আমাকে দেখলাম সে আটকালো, কারণ আমার পাসপোর্ট শুধুমাত্র বাংলাদেশ। তো আমাকে সে আটকে বললো যে আপনার সাথে একটু কথা আছে সাইডে আসেন। তো কোনো হেল্প করার বদলে আমি তাকে আমি তো আমি তো আমার তো সব ভিসা টিসা ঠিকই আছে, আমার তো এখানে তো ভিসা লাগবে না, তো অনলাইন ওইখানে যে ভিসা নিবে সব ঠিকই ছিল, তো আসা যাওয়ার সময় সমস্যা নাই। তো এটা কি ব্যাপারটা না, তো অনন্যরা ওই দিক থেকে জীবনে জোরে জোরে হাসতেছিল, এই লোকরা মানে আর একটু সন্দেহ করছিল আমাকে নিয়ে যে ব্যাপারটা কি জোরে এত জোরে হাসতেছে কেন। তো এটা তো মানে আমি ওরা ভাবছিলাম যে আমার আমাকে হেল্প করবে, তা না করে এরকম
ইনস্টান্টলি
কি ধরনের বন্ধুত্ব
না না
এটা তো অনবের আসলে দোষ না, তোমার চেহারা দেখে এরকম মনে হয় সবারই,
এটা তোর সাথে মিল আছে। তার এটা সেম ঘটনাটা আবার ঘটছিল আমার যে বাংলাদেশ থেকে সেবারই বাংলাদেশ থেকে আবার আসার সময় একই ব্যাপার। আসার সময় দেখলাম যে আরো অনেককে দেখলাম যে কেউ কিছু বললো না, আমি বুঝলাম না, ঘুরে ফিরে আমাকে এসে ধরে বলে একটু সাইডে আসেন কথা আছে। তো প্রতিবার আমি যখনই আসি আমি বুঝলাম না আমাকে কেন না ধরে সাইডে নেয়। তো
তুই সাইড ওয়ার্ড দি,
তো এটা এটা আর কি আমার কাছে মনে পড়ে যে
আমার ড্রাগ
চা মাথায় যেটা ঘুরে আপনারা শুনতেই পারলেন ডাইরেক্টর কি বলবে। তো আর কোনো আর কোন রকম ঘটনা কিছু মনে আছে প্লেন ছাড়া ধর অন্যরকম ঘটনা? যেমন আমি একবার কলকাতায় যে তখন আমরা জুনুকে নিয়ে আমি যখন ফার্স্ট টাইম আমরা যখন গেলাম তো আমরা ইন্ডিয়া গেছি মামার সাথে দেখা করতে। তো এটা আমি এখনো পর্যন্ত ভুলিনি কারণ এটা খুব এম্বারাসিং ছিল। সেটা হচ্ছে যে আমরা প্লেনে সরি ট্রেনে উঠবো, তো ট্রেনে উঠার সময় আমি জুনুকে বলছি যে তোমরা সবাই উঠো, আমি তো মানে আমি খুব ইজি, আমি তো তোমরা তো বাংলাদেশে ইন্ডিয়া ট্রেনে উঠো নাই, তোমরা তো ব্রিসবেনে উঠছো, তো এখানে উঠো দেখো আমার জন্য আমি লাস্টে উঠবো আর কি। ওদের তো ট্রেনে দেখছি যে সিঁড়ি আছে, সিঁড়ি উঠতে হয় না, তো এরকম একটা সিঁড়ি মানে উল্টা দিক থেকে আমরা উঠবো আর কি। তো এখানে তো যে কোনো দিক থেকে ওঠা যায়, তো উল্টা দিক থেকে ওদের সবাইকে সুন্দর করে উঠাতে আমি যখন উঠতে গেছি আমি বেশি পাতা ওদের একটু উঁচু করে বসলাম। তারপর নতুন কেনা জিন্স তারপর ফাওয়ার করে ফেলা গেল, পরে এত বড় ফার আমার জীবনে কোনো জিন্স পারে নাই, আমি এটা দুই হাত দিয়ে ধরে আমাকে কোন রকমে সাথে সাথে টয়লেটে ঢুকতে হয়েছে, ঢুকে বলছে আমার সুটকেসে একটা প্যান্ট বের করে দাও। এই জিনিসটা আমার লাইফে এখন এম্বারাসিং, কারণ দেখলাম যে আশেপাশের লোকজন সবাই উঠাবার দিয়ে তাকাচ্ছিল আমার দিকে, আমি এটা কখনো ভুলবো না।
আমাদের আসলে এরকম দুর্ঘটনা সবারই ঘটছে, তুই বেচারা ছাড়া তুই বেহাল পারফেক্ট। পরবর্তী গানে চলে যাই, চল কি
পরবর্তী গানটা এজ ইউজুয়াল আমরা গানের শেষে নাম বলবো মনে হচ্ছে। গানটা হচ্ছে দীপ্তর গাওয়া আপনি থেকে তুমি।
তুমি তুমি শুরু কাল থেকে আজ তাই মন উড়ু 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 অনুভবে মন অভিলাষী দিনে দিনে হয়ে যাবে ভালোবাসা বাসি আগামীকাল রবে তুমি আর পাশাপাশি।
জানা বিষয় আজই থেকে তুমি তুমি শুরু, কাল থেকে আজ তাই মন উড়ু উড়ু উড়ু, আপনি আপনি থেকে তুমি তুমি শুরু, কাল থেকে আজ তাই মন উড়ু উড়ু উড়ু, অনুভবে মন অভিলাষী আগামীকাল রবে তুমি আর পাশাপাশি, দিনে দিনে হয়ে যাবে ভালোবাসাবাসি, আগামীকাল রবে তুমি আর পাশাপাশি, দিনে দিনে আগামীকাল রবে দিনে দিনে হয়ে যাবে ভালোবাসাবাসি, আগামীকাল রবে তুমি আর পাশাপাশি।
Join Brisbane Roar on July 17 in our battle against English Premier League team Everton and encourage Queenslanders to red card racism today. Brisbane Roar is more than just a football club, and the Queensland Roars Against Racism campaign encourages all Queenslanders to recognise themselves as part of a rich and diverse community. The Queensland Roars Against Racism campaign brings together international teams in a bid to promote social harmony, racial tolerance, and make it clear that Queenslanders do not tolerate racism. We're all looking forward to the game in Brisbane, so come on down to Suncorp Stadium and cheer us on.
4EB sponsors, Target Travel and Tours, offer excellent rates on a variety of overseas and Australian tours. Sham Das has over 20 years' experience in the travel industry and specialises in discounted fares to the Indian subcontinent as well as other parts of the world. The staff at Target Travel and Tours pride themselves in offering great service and customer satisfaction. Find them at 90 Vulture Street, West End, or call Sham Das 3844-2088. That's 3844-2088. For tour information, check the website www.targettraveltours.com.
শ্রোতা মণ্ডলী, আপনারা আমাদের অনুষ্ঠান শুনছেন রেডিও 4EB 98.1 FM থেকে প্রচারিত বেতার তরঙ্গ থেকে। আমাদের অনুষ্ঠান প্রচারিত হয় প্রতি বুধবার রাত 6:30 থেকে 9:00 পর্যন্ত। আমরা এখন যে টপিক নিয়ে আলোচনা করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের রিসেন্ট ইংল্যান্ড ট্যুর। বাংলাদেশ সেকেন্ড যে ম্যাচটাতে জিতেছে,
বাংলাদেশ মানে খুবই ভালো পারফরমেন্স বাংলাদেশের, স্পেশালি বোলিং এটা যে ফার্স্টে ব্যাটিং করে 236 অল আউট হয়ে যাওয়ার পরেও বাংলাদেশ লাস্ট ওভারে তিন বল বাকি থাকতে বাংলাদেশ জয় ছিনিয়ে নিয়েছে এবং
ওইটাতে ওরা কিন্তু যে লাস্টে ইয়ান বেল ব্যাটিং করার কথা ছিল না, কিন্তু মানে সে যে পায়ে ব্যথা পাওয়ার কারণে, কিন্তু তারপর সে লাস্টে ব্যাটিং করতে নামছিল, জাস্ট ভাবছিল যে খেলাটা জিতে
শফিউল আলম।
আমাদের যে নতুন
বোলারটা আমার মনে হয় সে ভালোই করছে, কারণ তার সে টুর ম্যাচে তার পারফরমেন্স ছিল চমৎকার। তারপর সে এসেও আমার মতে সে ম্যান অফ দ্য ম্যাচ ছিল, কারণ লাস্ট ওভার এরকম প্রেশার ম্যাচে পাঁচ রানে এরকম তখন সেই মুহূর্তে নট আউট ছিল, সেই ম্যাচটা বের করে আনতে পারতো, তাকে আউট করাটা আমার ধারণা একটা বিশাল ব্যাপার।
আরেকজন নাম না বললি না যে খেলাটা খুব মানে ইন্টারেস্টিং লাগছে, সেটা হচ্ছে আমাদের নতুন উইকেট কিপার জহুরুল ইসলাম।
বাংলাদেশে
যেমন রকিবুল হাসান, তারপর অনেক প্রমিসিং ব্যাটসম্যান যখন ফার্স্টে শুরু করেছে ক্যারিয়ার খুবই ভালো করে, কিন্তু দেখা যায় যে এটা ধরে রাখতে পারে না। তো জহুরুল ইসলামের ওভারটা আশা করছি আমরা যে ওই কনসিস্টেন্সিটা মেইনটেইন করতে পারবে, তার ক্যারিয়ারটা খুব ভালোভাবে শুরু হলো, এখন এটা কন্টিনিউ করাটাই ব্যাপার।
এরকম ক্যারিয়ার তো অনেকে শুরু করে, যেমন তুই তো আমাদের এখানে যে আমরা যখন ব্যাকগ্রাউন্ড ক্রিকেট গুলি খেলি অনলাইনের ব্যাকিয়ারে, তুই এখানে তো খুব সুন্দর ভাবে খেলতি, পরে মেইন টুর্নামেন্টে যেতে 5-1-3-7 এরকম রান করিস।
না ফিউচার কত করলি ফাইনাল?
না লাস্ট ম্যাচে তো 76 নট আউট ছিল আমার,
ইয়ে সাইন ছিল
না, এটা তো আসলে নারিং
ভাই সাইন ছিল, তুই তো গুলি 10 রান করে আউট হয়ে গেলি না, ক্যাচে
পায়ে ব্যথা থেকে হয়তো মাথায় কিছুটা এফেক্ট করেছে নারিং ভাই,
তাই তো জানেন ও 10 রান করছিল, সে এটা ফারানের ক্যারিয়ারের হাইয়েস্ট রান, তো
স্কটল্যান্ডের সাথে, আয়ারল্যান্ডের সাথে, আর হল্যান্ডের সাথে, সব ল্যান্ড
না, এটা ফার্স্টে আয়ারল্যান্ডের সাথে খেলা হবে 3 ম্যাচের সিরিজ, তারপর হল্যান্ডের সাথে মনে হয় 1 ম্যাচের সিরিজ, এবং স্কটল্যান্ডের সাথে একটা ম্যাচ,
এরকম আয়ারল্যান্ডই
আশা করি। বাংলাদেশ ইংল্যান্ডের সাথে, ইংল্যান্ডের পরাজয় গ্লানি ভুলে যাবে সবগুলো ম্যাচে জিতে, বাংলাদেশের সাথে বলা যায় না, আনপ্রেডিক্টেবল। আমরা অন দ্যাট নোট চল আমরা আটটা গান শুনি নদিন, পরের গানটা কার?
পরের গানটা
ভুলে গেছি। আচ্ছা ওকে দাঁড়া, গানটা আমি চালাই দিই পরে মনে করি।
গানটা সুন্দর। প্যারানর্মাল অ্যাক্টিভিটি পার্ট 2 ইজ কামিং শুনুন
কি
প্যারানর্মাল অ্যাক্টিভিটি
হঠাৎ করে দেখি করতে
কি নিয়ে হঠাৎ করে আসে হঠাৎ মনে হয় একটা পাঁচ যেটা ছায়া গেল এটা দেখে হঠাৎ করে মাথা আসলো যে মানে ভুটুক গেল নাকি এটা নিয়ে চিন্তা করছিলাম যে এটা তো অনেক পুরনো বিল্ডিং না
হ্যাঁ
পুরনো বিল্ডিং তো আসলে অনেক সময় ভুটুক থাকে
আমার জানতে ইচ্ছা হচ্ছে আর কারো এরকম প্র্যাকটিক্যাল লাইফ এর কোন এক্সপিরিয়েন্স হয়েছে কিনা
কিছু আছে সত্যি কথা যেটা আমি ভূতের খুব ভয় পাই আমি খুবই ভয় পাই ভূতের এবং আমি রাতে কোথাও বা মানে একা একা ঘরে থাকতে পারি না রাতে তো আমার খুবই ভয় লাগে তো থাকলেও দরজা দরজা সব খুলে রাখতে হয় আমার মানে যাতে ইমার্জেন্সি বেশি আমি দুধে বেড়ে যেতে পারি এখন এই জন্য এখন সবসময় মেক শিওর করি জুনু আশেপাশে তখন আমি থাকি না আমি আমার বাসায় চলে যাই তো এটা মানে আমার সবসময় আমার কেন যাই না আমার মানে খুলে রাখতে হয় তো এটার পিছনে কারণ আছে আমি যখন বাংলাদেশে ছিলাম মনে আছে যে আমরা আমার আব্বা ছিল সৌদি আরবে কাজ করতো তো আমার আম্মা আমি আর আমার নানার কাছে বড় হয়েছি তো আমরা তিনজন থাকতাম একটা বাসায় তো ওই সময় আবার আমরা নতুন একটা বাসায় উঠছি আর কি তো এটা ছিল দোতলায় একটা ফ্ল্যাটে তো ওঠার পরে তো আমাদের তিনটা রুম তো একটা রুমে থাকতো আম্মা একটা রুমে নানা এবং আমার ছিল মিডল রুমটা তো এটাতে প্রথমে যেটা হলো যে সেটা হচ্ছে যে একদিন আমার নানা বললো নানা আমাকে বললেন যে হঠাৎ করে যে একটু আজব একটা ব্যাপার হয়েছে আজকে সেটা হচ্ছে যে আমার রুমের যে জানলাটা সে আপনারা জানেন যে বাংলাদেশে অনেক জানলা আছে কিন্তু যে যে ইয়ে টাইপের হাতলের একটা লক টাইপে থাকে যে ঘুরে লক করতে হয় মানে ওইটা কিন্তু মানে এত শক্ত থাকে ওটা কিন্তু হাত দিয়ে না খোলা পর্যন্ত খোলা ইম্পসিবল তাও নানা আমার খুবই কেয়ারিং টাইপের পার্সন সে সবসময় ভালো মতো লাগায় ঘুমায় তো ঘুমাইছিল এবং সে রাতে কোনো ঝড় বৃষ্টি কিছু হয় নাই মাঝ রাতে হঠাৎ করে জানলাটা খুলে গেছে তখন নানা উঠে আবার জানাটা লাগায় তো একবার হলো একটা কথা ছিল সেকেন্ড আবার জানাটা খুলে যায় তখন নানা আমাকে তখন বলছে যে ব্যাপারটা আমার খুব ফানি মনে হচ্ছে যেহেতু আমি ঠিক মতো লাগাই নাই ঘুমে ঘুরে কিন্তু দুইবার খুলে গেলো কেমন করে আমি বুঝলাম না যাই হোক কোনো একটা কোনো ব্যাপার না তো আমাকে নানা বলছে তো আমি তো এটা কেয়ার করি নাই যে যাক তখন তো কিছুদিন
বয়স কত
না আমি তখন না আমি ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার
আচ্ছা আচ্ছা
তখন তো ইয়ে হয়েছে তো এটা তো আমি পাঁচটা দিনের মধ্যে যা হয়েছে তো এরপরে হলো কি তার কিছুদিনের মধ্যে এক দুদিনের মধ্যে বোধ হয় ঘটনাটা হয়েছে আবার সেটা হচ্ছে যে আমি তখন বাসায় কেউ ছিল না তো আমি আমার খালাতো ভাই ছিল একটা তো সে খালাতো ভাইটা গেছিল নিচে দোকানে তো সে আসছিল বেড়াতে তা আমি শাওয়ার নিতেছিলাম শাওয়ার নিতে নিতে আমার হঠাৎ খেয়াল হলো যে আমার রুমের ঠিক দরজার কাছে একটা আয়না ছিল বিশাল তা আমার কেন যেটা মনে হচ্ছিল যে ওই আয়নার কাছে কেউ একজন দাঁড়ায় আছে এবং ট্রাস্ট মি ফিলিংসটা এত জোর ছিল যে আমার পুরো লোম খারাপ হয়েছিল মাঝে মধ্যে মনে হয় যে পাশে থেকে টাকা থাকে আমার বোঝা যায় না যে টাকা আছে ফিলিংস সেম ওরকম যে এবং আমি বুঝতে পারতেছিলাম যে কে হেলান দিয়ে দাঁড়ায় টাকা আছে আমার দিকে ঠিক এরকম একটা ফিলিংস মানে আমি বুঝতে পারতেছিলাম পজিশনটা তো এরকম মানে স্ট্রং একটা ফিলিং কিন্তু খুব সচরাচর হয় না তো আমার এত ভয় লাগছে আমি আয়নার দিকে না থাকে আমি দৌড় দিয়ে যখন বেড়ে যায় আয়না পাশে যাওয়ার সময় আমার গায়ে পরে কাটা দিয়ে উঠছিল তো আমি জাস্ট টাওয়ালটা কোনো রকম পেয়েছি আমি দৌড় দিয়ে দরজা খুলে বাইরে যা দাঁড়াচ্ছিলাম আমার খালাতে আসা পর্যন্ত তারপর আমি ভিতরে ঢুকছি ওকে যখন আমি বলছি সে হেসে উড়ে দিছে সেই দিন রাত্রেই আমার খালাতো ভাই আমার রুমের আমাদের আমার রুমে ঠিক শুনে সে আমার রুমের বাইরে ফ্লোরে করেছিল মানে যে ডাইনিং রুমের ওইখানে তো ওইখানে সে একাই ছিল তো রাতে হঠাৎ করে দেখি যে চিলা চিলাতে সবাই উঠে উঠছে আমি নানা আম্মা তো সে দৌড় দিয়ে আমার রুমে এসে বলে আমার রুমে সে ঘুমাবে কারণ কি নাকি তার সে নাকি ফিল করছে তার বুকের উপরে কে উঠে তার গলা চেপে ধরছে তো এটা সবাই আম্মা নানা সবাই উড়ে দিচ্ছে হেসে যে এটা বোবাই ওই যে মানে মানুষের বোবাই ধরে না বলছে যে এটা এরকম কিছু হয়েছে তো মাসালে টান পড়ছে এরকম মনে হয়েছে তো সে থাকবে না সে একা আমার রুমে এসে শুয়েছে তো এর ঠিক পরে এইগুলো তো আমরা কোনো একটা পাত্তা দিই না কিন্তু এরপরে যেটা হলো যে তার আবার দুই তিন দিন পরে আমার আম্মা ঘুমাইছিল যখন তা আমার আম্মা ঘুমের থেকে উঠে সকালবেলা বলতেছে আমাদের নতুন বোধহয় বাসা খুঁজতে হবে তখন হলো কেন বলে যে কালকে রাত্রে আমার হঠাৎ মনে হলো যে একটা ঠিক দেখলাম যে আমি দেখতে পাচ্ছিলাম ঘুমের মধ্যে মনে হচ্ছিল যে একটা বাচ্চা আস্তে আস্তে হেঁটে হেঁটে আসলো এসে মানে আমার রুমের কাছে এসে সে আমার যে মশারির ভিতর দিয়ে হাত ঢুকে আমার হাত ধরে টানতেছিল তো এটার পরে আমার ঘুমটা ভেঙে যায় আমি দেখেছি আমার হাত ঠিকই মশারি বাড়ে এবং ছোট্ট একটা হাতের মতো একটা ফোঁটা মানে মশারি তোলা তো এখান থেকে আমার হাত কিভাবে বেরোলাম আমি নিজে যাই না এখন একটা ঘুমের মধ্যে হয়তো হয়েছে কিন্তু আমার কাছে জিনিসটা এত স্ট্রং মনে হচ্ছে আমার আম্মাই বলতেছে না যে আমার আমাদের নতুন বাসায় নেওয়া উচিত তো আমরা বাসায় নিয়ে অন্য বাসায় নিয়ে চলে গেছি তো যার আগে আমি জিজ্ঞেস করছিলাম ইয়েকে যে আমাদের কেয়ারটেকার যে ছিল নিচে লোকটা জিজ্ঞেস করছে যে আপনি ওনার সাথে ক্লোজ ছিল সম্পর্ক বলছে সত্যি করে বলেন তো যে বাসে কি কোনো কিছু হয়েছে আগে তো বলে যে উনি তখন বললো যে কারে বললো না আমাকে অনেক কসম দশম কারে বলে যে আমরা ঠিক ওঠার আগে যে ভদ্রলোক থাকতেন তার ভদ্রমহিলা অ্যাকচুয়ালি সরি তার দুই ছেলে বাইরে থাকে দেশের বাইরে তো ওই মহিলা আর একটা কাজের মেয়ে থাকতো তো মহিলাটা নাকি মারা যাওয়ার মানে কাজের মেয়েটা একটা নিচের মুরগিওয়ালার সাথে ভেঙে গেছে তো ওই মহিলাটা রুমে দুই দিন মারা যাওয়া অবস্থায় পড়েছিলেন, কেউ কোনো খবর নেয় নাই। দুই দিন পরে মানুষ এসে তাকে উদ্ধার করছে আর কি, তার ডেড বডি ফাইন্ড আউট করছে। তো দুই দিন তার ডেড বডি অবস্থা ছিল এবং মানে সেটা সেই ঘটনার পরপরই আমরা উঠছি বাসাটায়, যেটা আমরা জানতাম না
বাচ্চাটাকে,
সেটা তো আমি জানি না, আমি কেন জানবো। কিন্তু এই ঘটনাটা এই ঘটনাগুলো হয়েছে আর কি, যে কিন্তু আমার ফিলিংটা এখন মনে আছে, এটা এত স্ট্রং ছিল যে মানে আমি বুঝতে পারতেছিলাম যে কেউ ওইভাবে হেলান্তে তাকাইছিল। তো মানে এটা তো আমার গা কানা দিয়ে ওঠে আমি চিন্তা করলে। তো মানে আমি সবসময় ভয় পাই ঘুরতে সামহাও, মানে এই জিনিসগুলো চিন্তা করলে। তো তোদের এরকম কোনো হয়নি?
আমার হইলে পাগল, আমার না হইলে ভালো ভাই।
তো আমি জুমের সামনে থেকে অবাক, কিন্তু আমাদের সেদিন মাঝে মধ্যে
ছুরি নিয়ে ঘুমাই বিছানা
আছে আমাদের রাতে, কিন্তু মাঝে মধ্যে এলাম সেদিন আমাদের, আমরা রাতে তিনটার দিকে হঠাৎ করে দেখি যে অ্যালার্ম বেজেছে, ফলে তো মনে আছে?
হ্যাঁ এটা আমিও সাক্ষী,
হ্যাঁ সাক্ষী ছিল। আমাদের তিনটার দিকে হঠাৎ করে অ্যালার্ম বেজে ওঠে এবং আমাদের সিস্টেমটা হচ্ছে যে অ্যালার্ম ইয়ে হয়ে গেলে পরে বাসার ফোনে ফোন আসে। তো এরকম আমাদের কয়েকবার হয়েছে যে রাতে হঠাৎ করে কোন মানে কোন অ্যালার্ম বাজে না, কিন্তু বাসার ফোনে ফোন আসতেছিল, বাসার ফোন থেকে মানে মোবাইল ফোনে ফোন আসতেছিল। তো মানে অ্যাজ ইফ যে কেউ অ্যালার্মের মধ্যে ঢুকছে, কিন্তু আমাদের কোনো অ্যালার্ম অন ছিল না।
আমার মানে তোর কথা শুনে আমার ভয় লাগতেছে। তো ভয় আমার, আমি সাহসী বা এত আবার সাহসী না যে একদিন পাতা দেয় না। যাই হোক, আই হোপ আমার এরকম কোন এক্সপিরিয়েন্স হয় না।
আমরা এরকম নেক্সট কোন একটা প্রোগ্রামে এটা করতে পারি যে আমরা আপনাদের কাছ থেকে আপনাদের আমাদেরকে আপনারা যদি জানান যে আপনাদের অনুভূতিগুলো মানে কি, আপনাদের কোনো ভৌতিক অভিজ্ঞতা হয়েছে কিনা, তো আমরা সেগুলো জানতে পারি। স্পেশালি এখন বাবু অঙ্কের সুন্দর যারা এবং যারা আরো বাইরে আছেন, তারা হয়তো ওইখানে সব অ্যারাবিয়ান কিছু ভূতত্ত্বের যদি সন্ধান পেয়ে থাকেন আমাদেরকে জানতে পারেন, যে আমরা তাদের তার কাল খেলা পড়া না কি অবস্থা আমরা জানাবো। তো এই ছিল আজকে ঘটনা আর কি।
শ্রোতা মন্ডলী, আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি আমাদের অনুষ্ঠান আপনাদের কাছে ভালো লেগেছে। তো এনি ফিডব্যাক আপনারা শিল্পী আন্টিকে জানাতে পারেন। আমাদের পরবর্তী আগামী সপ্তাহে অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আমাদের অনুষ্ঠান থেকে আমরা বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি,
শুভ সকাল,
শুভরাত্রি।
And that concludes the weekly program in Bangla language from 4ABFM 98.1.